কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ পহেলা জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। পশ্চিমা একটি মিশনের প্রতিবেদন, বিশ্বাসযোগ্যতার মোড়কে প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে চলেছে প্রথম আলো। ডক্টর ইউনুসের 6 মাসের কারাদণ্ড, মানব জমিন, কোনো শঙ্কা নেই, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন বললেন আইজিপি ইত্তেফাক। জনগণের আন্দোলনের ঝড়ে লণ্ডভণ্ড হবে ডামি নির্বাচনী মঞ্চ, যুগান্তর, কলকাতার শিরোনাম। বছর শুরুতেই মহাকাশে বড় পদক্ষেপ ভারতের, সংবাদ প্রতিদিন। বারাণসী ধর্ষণে গ্রেপ্তার বিজেপির 3 কর্মী, গণশক্তি। ভারতের শত্রুদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি, পুরনো বন্ধুর আনন্দবাজার পত্রিকা। বিহারে মাঝ রাস্তায় দলিত মহিলাকে বেধড়ক মারধর পুলিশের আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নোবেলজয়ী ডক্টর ইউনুসের 6 মাসের কারাদণ্ড, কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। নোবেলজয়ী ডক্টর ইউনুসের 6 মাসের কারাদণ্ড, এই যে শিরোনাম আপনি যেটি উল্লেখ করলেন, এর ভেতরেই আসলে অনেক কথা লুকিয়ে আছে। আমি বলতে চাইছি, ডক্টর ইউনুস একেবারেই সাধারণ কোনো বাংলাদেশি নাগরিক নন, তিনি নোবেল বিজয়ী। বাংলাদেশ নয় শুধু, আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক সংকট দূর করার ক্ষেত্রে তার ভূমিকা আছে। তিনি একেবারেই যেন তেনভাবে নোবেল বিজয়ী হয়েছেন, একথা ভাবার কোনো কারণ নেই। এইরকম একজন ব্যক্তিকে আমাদের দেশে বিশেষ কিছু অভিযোগে কারাদণ্ড দেওয়া হলো, যে কারাদণ্ডের ব্যাপারে তিনি নিজে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে যে অপরাধ করিনি সেই অপরাধে সাজা পেলাম। অবশ্য কিছুক্ষণ পরেই তার জামিন মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ তাকে আজই কারাগারে যেতে হচ্ছে না, জামিন দেওয়া হয়েছে আপিল আবেদনের শর্তে, তাকে জামিন দেওয়া হয়েছে। ডক্টর ইউনুসকে যে মামলায়, যে ধারায় সাজা দেওয়া হয়েছে, এই ধারার মামলায় তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। যদিও মনে হচ্ছে 6 মাসের কারাদণ্ড খুব বেশি কিছু না, সুযোগ যদি বেশি থাকতো তাহলে হয়তো তা হতো। এই যে আদালতের রায় এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা, এ সমস্ত সব কিছুকেই বেশিরভাগ মানুষ, আমাদের বাংলাদেশের অনেক বিশ্লেষক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন। অনেকে রায়ের সাথে দ্বিমত পোষণ করেছেন, তারপরে অনেকেই একরকমের দুঃখ বা আফসোস প্রকাশ করে বলেছেন যে ডক্টর ইউনুসের মতো মানুষকে যদি আজ যেন তেন ঘটনায় কারাদণ্ডের মুখোমুখি হতে হয় তাহলে দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা যে নেই সেটা পরিষ্কার হয়। যারা এসব কথা বলছেন তারা মূলত সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তি বিশেষের কথা ইঙ্গিত করছেন। তো যাই হোক, তিনি যেহেতু জামিন পেয়েছেন, আপিল করতে পারবেন, দেখা যাক পরবর্তীতে কি হয়। তবে যা কিছু ঘটছে তার কোনোটাই খুব একটা স্বাভাবিক ঘটনা না সেটা বোঝা যাচ্ছে, সেটা বলা যাচ্ছে।
জনাব সিরাজুল ইসলাম, গাজা অধিবাসীদের সরিয়ে অন্য কোথাও নেওয়ার প্রস্তাব করেছে দখলদার ইসরায়েলের অর্থমন্ত্রী, কি বলবেন এ প্রস্তাব সম্পর্কে? তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ইহুদিবাদ ইসরায়েল আজ 16 বছরের বেশি সময় ধরে অবরুদ্ধ রেখেছে, সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। কিন্তু গাজার জনগণকে কি একেবারে নির্মূল, নিশ্চিহ্ন করে দিতে পেরেছে? গাজায় যে সামরিক শক্তি গড়ে উঠেছে, ইসলামী জিহাদ আন্দোলন, হামাস বা আরও আরও যে সমস্ত সংগঠন, সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে, তাদের কি তারা নির্মূল করতে পেরেছে? অথবা এই যে 85 দিনের বেশি সম্ভবত গাজায় ইসরায়েল ভয়ঙ্কর আগ্রাসন চালাচ্ছে, এই আগ্রাসনের ভেতরেও কি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদেরকে নির্মূল করে ফেলা সম্ভব হয়েছে? অথবা এমন কোনো ঘটনা কি ঘটেছে যার কারণে মনে হচ্ছে গাজার নিয়ন্ত্রণ ইসরায়েল নিয়ে নেবে? যদি এ সমস্ত সব কিছুর উত্তর না হয়, অর্থাৎ ইসরায়েলের কোনো বিজয়ের লক্ষণ নেই, ইসরায়েল গাজা দখল করে নিতে পারছে এমন কোনো চিহ্ন ফুটে ওঠেনি, বা গাজার হামাসকে, জিহাদ আন্দোলনকে নির্মূল করা যায়নি, তাই যদি হয় তাহলে কি করে ইসরায়েলের এই বেকুব অর্থমন্ত্রী বলেন যে গাজার মানুষদেরকে গাজা থেকে বহিষ্কার করতে হবে এবং গাজা যাতে ইসরায়েলের জন্য কখনো হুমকির কারণ না হয়ে ওঠে এই জন্য এই ব্যবস্থা নিতে হবে? এই বেকুব লোকটার কি জানা নেই যে গাজায় বরং তারা পরাজিত হতে যাচ্ছে, যেখানে ইসরায়েল নিজেই একটা পরাজিত শক্তি হতে যাচ্ছে সেখানে তারা গাজাকে কিভাবে দখল করবে, কন্ট্রোল করবে, আর গাজার লোকজনকে তারা এখানে ওখানে কিভাবে সরিয়ে দেবে? বরং আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসরায়েলের সামনে খুব শিগগিরই এমন সময় আসতে যাচ্ছে যেখানে তাদের পালানোর পথ থাকবে না, তাদের পতন অনিবার্য হয়ে উঠবে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ভারতের শত্রুদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পুরনো বন্ধুর আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ভারতের উদ্বেগ এবং চিন্তা বাড়িয়ে এবার চীন সফরে যেতে চলেছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে খুব শীঘ্রই বেইজিংয়ে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। মুইজুর চীন সফর অন্য একটা দিক থেকেও তাৎপর্যপূর্ণ। গণতন্ত্রের রাস্তা ধরে পথ চলা শুরু করার পর মালদ্বীপের সব প্রেসিডেন্টেরই প্রথম গন্তব্য হয়েছে ভারত। এমনকি ভারত বিরোধী বলে পরিচিত প্রেসিডেন্টরাও শপথ নেয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতেই এসেছেন। মালদ্বীপের নয়া প্রেসিডেন্টের এই চীন সফরকে গুরুত্ব দিয়েই দেখছে দিল্লি। সীমান্তে সংঘাত, দক্ষিণ পূর্ব এশিয়ায় বেইজিংয়ের প্রভাব বৃদ্ধির চেষ্টা, সব কিছুর নিরিখেই ভারত এবং চীনের সম্পর্ক একাধিক উত্থান পতনের মধ্য দিয়ে এগোচ্ছে। বছর শুরুতেই মহাকাশে বড় পদক্ষেপ ভারতে, সংবাদ প্রতিদিনের এশিয় নামের খবরে লেখা হয়েছে। নতুন বছরের সূচনাতেই মহাকাশ গবেষণায় সাফল্যের মুখ দেখল ভারত। ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দেশের প্রথম এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট সফলভাবে পাড়ি দিল মহাকাশে। মহাশূন্যের অসীম রহস্যে ভরা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের সন্ধান করবে এই এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট এক্সপোস্যাট। সোমবার সকাল 9:10 কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। তার আগের কয়েক মুহূর্ত একেবারে দম বন্ধ করে ইসরোর কন্ট্রোল রুমে অপেক্ষার প্রহর কাটান বিজ্ঞানীরা। অবশেষে এক্সপোস্যাটের সফল উৎক্ষেপণে তার অবসান ঘটে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।